الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الله أكبر الله أكبر لا إله إلا
السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ اشہد ان لا الہ الا اللہ وحدہ لا شریک لہ وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إلا تنصروه وقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا وأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا والله عزيز حكيم. گزشتہ خطبے میں
সর গুহায় হযরত আবু বকরের আশ্রয় গ্রহণ করার ঘটনা সম্পর্কে গত খুতবায় আলোচনা হচ্ছিল। এই ঘটনা সম্পর্কে অর্থাৎ সর গুহায় শত্রুদের পৌঁছে যাওয়া সম্পর্কে পবিত্র কোরআনের উক্ত আয়াতটিতে আল্লাহ তাআলা যা বলেছেন তার অনুবাদ হলো, যদি তোমরা রসুলকে সাহায্য নাও করো তবুও স্মরণ রেখো আল্লাহ সেই সময় তাকে সাহায্য করেছিলেন যখন কাফিররা তাকে দেশ থেকে বহিষ্কার করেছিল, এমত অবস্থায় যে সে ছিল দুজনের মধ্যে একজন, যখন তারা উভয় গুহার মধ্যে ছিল এবং সে তার সঙ্গীকে বলছিল দুঃখ করো না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। অতএব আল্লাহ তার প্রতি প্রশান্তি অবতীর্ণ করলেন আর তাকে এমন সৈন্যবাহিনী দ্বারা সাহায্য করেছেন যাদেরকে তোমরা কখনো দেখনি, আর যারা অবিশ্বাস করেছিল তিনি তাদের কথাকে হেয় প্রতিপন্ন করে দেখালেন। প্রকৃতপক্ষে আল্লাহর কথাই প্রাধান্য রাখে, বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী ও পরম প্রজ্ঞাময়। পবিত্র কোরআনে সর গুহার ঘটনার প্রেক্ষাপটে এই আলোচনা রয়েছে। মক্কার কাফেররা গুহার মুখে দাঁড়িয়ে কথা বলছিল আর তা শুনে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একথা ভেবে বিচলিত হন যে যদি মহানবীকে এখানে ধরে ফেলা হয় তাহলে কী হবে, কেননা গোটা ইসলামের অস্তিত্বই তো এই আশিসপূর্ণ সত্তার কারণেই বিদ্যমান বা টিকে আছে। মহানবী সম্পর্কে বিচলিত অবস্থা যখন তিনি ইসলাম দেখেন, অর্থাৎ তিনি যখন দেখেন যে আবু বকর বিচলিত হয়ে পড়েছেন, তখন মহানবী বলেন লা তাহজান, হে আবু বকর দুঃখ করো না, ইন্নাল্লাহ মা'ানা, নিশ্চয় আমাদের খোদা আমাদের সাথে আছেন। মহানবী সাল্লাল্লাহু ইসলামের পিছু ধাওয়া করে তারা যখন সর পাহাড়ের গুহার কাছে পৌঁছে তখন খোঁজি বা অনুসন্ধানে বলে আমি বুঝতে পারছি না যে এরপর তারা দুজন কোথায় নিজেদের পা রেখেছেন। এরপর তারা যখন গুহার নিকটবর্তী হলো তখন অনুসন্ধানী বা খোঁজি বলল, আল্লাহর শপথ তোমরা যার সন্ধানে এসেছ তিনি এখান থেকে আর সম্মুখে অগ্রসর হননি। গুহার মুখে দাঁড়িয়ে সেই অনুসন্ধানে যখন এসব কথা বলছিল তখন কেউ একজন গুহার মধ্যেও কি দিয়ে দেখতেও চায়, তখন উমাইয়া বিন খালফ কঠোর অথচ ভ্রক্ষেপহীন কণ্ঠে বলে, এই মাকড়সার জাল এবং এই গাছ তো আমি মুহাম্মদের জন্মের পূর্ব থেকে এখানে দেখে আসছি, তোমাদের কি মাথা খারাপ হয়েছে, সে এখানে কীভাবে থাকতে পারে, তাই এখান থেকে চলো অন্য কোনো অন্য কোথাও গিয়ে তাকে খুঁজে, আর এই কথা বলে তারা সেখান থেকে ফেরত চলে আসে। হযরত মির্জা বশির আহমদ সাহেব রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরাত খাতামা নবীর পুস্তকে মক্কার কুরাইশদের ঘোষণা এবং মহানবীর পশ্চাদ্ধাবন করা সম্পর্কে যা বর্ণনা করেছেন তা নিম্নরূপ। তারা সর্বসাধারণে ঘোষণা করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে জীবিত অথবা মৃত অবস্থায় ধরে আনবে তাকে পুরস্কার হিসেবে 100 উট প্রদান করা হবে। পুরস্কারের লোভে অনেকেই মক্কার চতুর্পাশে এদিক সেদিক বেরিয়ে পড়ে। মক্কার কুরাইশ নেতারাও অনুসন্ধানের উদ্দেশ্যে তার পেছনে এবং ঠিক সর গুহার মুখে গিয়ে পৌঁছে। সেখানে গিয়ে খোঁজে বলে সামনে আর পায়ের ছাপ নেই, তাই মোহাম্মদ হয় আশপাশে কোথাও লুকিয়ে আছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আকাশে চলে গেছে। কেউ বলল কোনো ব্যক্তি গুহার ভেতরে গিয়ে দেখে আসো, কিন্তু অপর এক ব্যক্তি বলে এ কি কোনো বিবেকসম্মত কথা হলো, কেউ কি এই গুহায় লুকোতে পারে? এ তো এক অত্যন্ত অন্ধকার ভয়াবহ স্থান, আর আমরা এটিকে সবসময় এমনই দেখে এসেছি। এ বর্ণনাও দেখা যায় যে গুহার মুখে যে গাছ ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভেতরে প্রবেশ করার পর সেটিতে মাকড়সা জাল বুনেছিল, আর গুহার ঠিক মুখে গাছের ডালে কবুতর বাসা বানিয়ে ডিম পেরে রেখেছিল। হযরত মির্জা বশির আহমদ সাহেবের মতে এটি দুর্বল রওয়ায়েত হলেও এমনটি হতে পারে, আর তা এটা আশ্চর্যের কিছু নেই, কেননা মাকড়সা অনেক সময় কয়েক মিনিটে এক বিস্তৃত জায়গা জুড়ে জাল বুনতে সক্ষম। কবুতরের বাসা তৈরি করতে এবং ডিম দিতেও দেরি হয় না, তাই আল্লাহ তাআলা যদি নিজ রসুলের সুরক্ষাকল্পে এমন অলৌকিক ঘটনা ঘটিয়ে থাকেন তাতে অবাক হবার কিছু নেই, বরং সে মুহূর্তে এমনটি হওয়া যৌক্তিক মনে হয়। যা হোক, কুরাইশের কোনো ব্যক্তি সম্মুখে অগ্রসর হয়নি আর সেখান থেকেই সব লোক ফেরত চলে যায়। রওয়ায়েতে উল্লেখ আছে কুরাইশরা এতটাই কাছে পৌঁছে গিয়েছিল যে গুহার ভেতর থেকে তাদের পা দেখা যাচ্ছিল এবং তাদের কথাবার্তা শোনা যাচ্ছিল। সে সময় হযরত আবু বকর সংকিত চিত্তে ক্ষীণ কণ্ঠে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে নিবেদন করেন যে হে আল্লাহর রাসূল, কুরাইশ এতটাই নিকটে যে তাদের পা দেখা যাচ্ছে, তারা যদি একটু অগ্রসর হয়ে উঁকি দেয় তাহলে আমাদের দেখতে পাবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। আর বলেন যে ওয়ামা যান্নুকা ইয়া আবা বকর বিইসনাইন আল্লাহ সালিসুহুমা, হে আবু বকর, এই দু ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা যাদের সাথে তৃতীয় জন স্বয়ং আল্লাহ তাআলা? অপর এক রওয়ায়েতে উল্লেখ করা হয়েছে কুরাইশ যখন গুহার কাছে গিয়ে পৌঁছে তখন হযরত আবু বকর ভীষণ শঙ্কিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শঙ্কিত অবস্থা দেখে সান্ত্বনা দিয়ে বলেন, শঙ্কার কোনো কারণ নেই। তখন হযরত আবু বকর ধরা কণ্ঠে বলেন যে ইন কুতিলতু ফা আনা রাজুলুন ওয়াহিদ ওয়া ইন কুতিলতা আনতা তুমি শঙ্কিত হয়েও না, কেননা আল্লাহ আমাদের সাথে আছেন আর আমরা উভয়ই তার সুরক্ষা চাদরে আবৃত আছি। অর্থাৎ তুমি আমার কারণে দুশ্চিন্তায় পড়ে গেছো, আর তুমি নিষ্ঠার আদেশ জেনে যার প্রাণের বিষয়ে ভ্রুক্ষেপহীন, তবে আল্লাহ তালা কেবল এখন আমাকে সুরক্ষা করবেন না, বরং তোমাকেও সুরক্ষা করবেন, আর তিনি আমাদের উভয়কে শত্রুর অনিষ্ট থেকে নিরাপদ রাখবেন। এটি সিরাত খাতামান নবীন থেকে নেওয়া হয়েছে। হযরত মুসলিহ মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিস্তারিত বিবরণ দিতে গিয়ে এক জায়গায় বলেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে মহানবী যখন হিজরতের অনুমতি পান তখন তিনি সাস্তাম হযরত আবু বকরকে নিয়ে সর পাহাড়ে গেলেন যা মক্কা থেকে প্রায় 6-7 মাইল দূরে অবস্থিত, আর সেই পাহাড়ের চূড়ায় একটি গুহায় আশ্রয় নিলেন। প্রভাতে যখন কাফেররা দেখে যে তিনি নিজ বাড়িতে নেই আর সব ধরনের পাহারা সত্ত্বেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফলভাবে বেরিয়ে গেছেন, তাই তাৎক্ষণিকভাবে তারা তার খোঁজে বেরিয়ে পড়ে। আর মক্কার কয়েকজন দক্ষ খোঁজি যারা পদচিহ্ন দেখার বিষয়ে বেশ পারদর্শী ছিল তাদেরকে সাথে নেয়, আর তারা খুঁজতে খুঁজতে কুরাইশদেরকে সর গুহার কাছে নিয়ে আসে এবং বলে, মহানবী যদি থেকে থাকেন তাহলে এ গুহাতে আছেন, এরপর আর কোনো পদচিহ্ন নেই। অবস্থা এমন সংকটাপন্ন ছিল তখন যে শত্রু ঠিক গুহার মুখে দাঁড়িয়েছিল, আর গুহার মুখ এতটা সংকীর্ণ ছিল না যে ভেতরে দেখা কঠিন হবে, বরং এটি খোলা মুখ বিশিষ্ট প্রশস্ত একটি গুহা ছিল। ভেতরে কেউ বসে আছে কিনা তা খুব সহজেই উঁকি মেরে দেখা সম্ভব ছিল, কিন্তু এমন অবস্থায়ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মধ্যে কোনো ভয় ভীতি ছিল না, বরং তার পবিত্রকরণ শক্তির মাধ্যমে হযরত আবু বকরের হৃদয় শঙ্কামুক্ত থাকে। এবং তিনি মুসার সঙ্গীদের ন্যায় কথা বলেননি যে আমরা ধরা পড়ে গেলাম, বরং তিনি যদি কোনো কথা বলে থাকেন তাহলে এটি বলেছেন যে হে আল্লাহর রাসূল, শত্রুরা এতটাই নিকটে পৌঁছে গেছে যে তারা যদি সামান্য নিচে উঁকি দেয় তাহলে আমাদের দেখতে পাবে। কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন যে উসকুত ইয়া আবু বকর ইস্তানিল্লাহু সালিসুহুমা, হে আবু বকর নীরব থাকো, আমরা এই মুহূর্তে কেবল দুজন নই বরং আমাদের সাথে তৃতীয় সত্তা খোদা তাআলা রয়েছেন, তাই তাদের জন্য আমাদের দেখা কিভাবে সম্ভব হতে পারে। তবে এমনই হয়, শত্রুরা গুহার মুখে পৌঁছে যাওয়া সত্ত্বেও সামনে গিয়ে উঁকি মেরে দেখার সুযোগ পায়নি, আর বিড়বিড় করে অভিশাপ দিতে দিতে তারা সেখান থেকে চলে যায়। এই ঘটনার একটা দিক হচ্ছে হযরত মুসার সাথীরা ভীতত্রস্ত হয়ে একথা বলেছিল যে হে মুসা, আমরা তো ধরা পড়ে গেলাম। মোট কথা, তারা নিজেদের সাথে মুসাকে জড়িয়ে নেয়, ধারণা করে যে আমরা সবাই ফেরাউনের হাতে ধরা পড়তে যাচ্ছি। কিন্তু মুহাম্মদ ইসলামের খোদার প্রতি ভরসা তার সাথের উপর এতটাই প্রভাব বিস্তার করেছিল যে তার মুখ থেকে কথা বের হয়নি যে আমরা ধরা পড়ে গেলাম। তিনি শুধুমাত্র এই কথা বলেছেন যে শত্রুরা আমাদের এতটাই নিকটে চলে এসেছে যে তারা চাইলে আমাদের দেখে ফেলতে পারে। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এই ধারণাকেও পছন্দ করেননি, বরং তিনি বলেন যে এমন আশঙ্কা করো না, কেননা আমরা এখন দুজন নই বরং আমাদের মাঝে তৃতীয় সত্তা হিসেবে আমাদের খোদা আছেন। হযরত মুসলিহ মদ অন্য জায়গায় বলেন, যখন মক্কার লোকেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সীমাতিরিক্ত অত্যাচার শুরু করে যার ফলে ধর্মীয় কাজে বাধা সৃষ্টি হয়, তখন আল্লাহ তাআলা তাকে মক্কা ছেড়ে অন্যত্র হিজরত করার নির্দেশ প্রদান করেন। তার সাথে হযরত আবু বকরও মক্কা ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেন। এর পূর্বে আবু বকরকে হিজরত করে যাওয়ার জন্য কয়েকবার বলা হয়েছিল, কিন্তু তিনি মহানবীকে ছেড়ে যেতে প্রস্তুত ছিলেন না। হিজরতের জন্য যাত্রার সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হযরত আবু বকরকে নিজের সাথে নিয়ে নেন। রাতের বেলা তারা যাত্রা করেন আর এক জায়গায় গিয়ে তারা আশ্রয় নেন, যেটি ছিল সামান্য একটি গুহা মাত্র, সেটির মুখ 2-3 গজ চওড়া হবে। হযরত মুসলিহ বলছেন যে হজের সময় আমিও সেই জায়গাটি দেখেছি। মক্কা লোকেরা যখন জানতে পারে যে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেরিয়ে গেছেন, তখন তারা তার পশ্চাৎধাবন করে। আরবে অনেক অভিজ্ঞ খোঁজ ছিল যাদের সাহায্যে পশ্চাৎধাবনকারীরা ঠিক সেখানে পৌঁছে যায় যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এবং হযরত আবু বকর আশ্রিত ছিলেন। খোদার কুদরতে খোদার গুহার মুখে কিছু চারা গাছ উদ্গত হয়েছিল যেগুলো ডালপালা পরস্পর একাকার হয়েছিল। যদি তারা এই ডালপালাকে সরিয়ে ভিতরে দেখত তাহলে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ও হযরত আবু বকরকে বসা অবস্থায় দেখতে পেত। খোঁজে যখন গুহার মুখে পৌঁছায় তখন সে বলে, হয় মোহাম্মদ আকাশে চলে গেছে না হয় গুহার ভেতরে লুকিয়ে আছে, এছাড়া আর কোথাও যায়নি। একটু চিন্তা করে দেখো সেটি কেমন স্পর্শকাতর মুহূর্ত ছিল। তখন হযরত আবু বকর বিচলিত হয়েছিলেন, কিন্তু নিজের জন্য নয় বরং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'না, ভীত হচ্ছেন কেন, ভয় পাচ্ছেন কেন, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি নিঃসত্তায় খোদা তাআলাকে না দেখতেন তাহলে এমন সংকটময় সময় ভয় পাবেন না তা কি করে সম্ভব। অত্যন্ত শক্তিশালী হৃদয়ের অধিকারী মানুষও শত্রু হঠাৎ করে সামনে এসে গেলে ভয় পেয়ে যায়, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে নিকটে বরং বলা উচিত মাথার উপর শত্রু দাঁড়িয়েছিল। আর শত্রুও তারা যারা বিগত 13 বছর যাবৎ প্রাণনাশের অপচেষ্টা করে আসছিল এবং যাদেরকে খোঁজে বলছিল যে হয় তিনি আকাশে উঠে গেছেন নয়তো এখানেই বসে আছেন, এখান থেকে আগে যাননি। এমন সময় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা তাহজান ইন্নাল্লাহ মা'না, অর্থাৎ খোদা তাআলা আমাদের সাথে আছেন, আপনি ভীত হচ্ছেন কেন। এটি খোদা তাআলার ইরফান বা খোদা সংক্রান্ত জ্ঞানই ছিল যার জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একথা বলেছেন। তিনি সাল্লাম নিজের মাঝে খোদা তাআলাকে প্রত্যক্ষ করতেন এবং উপলব্ধি করতেন যে আমার ধ্বংসের মাধ্যমে খোদা তাআলার ইরফান বা তত্ত্বজ্ঞানের বিনাশ ঘটবে, তাই কেউ আমাকে ধ্বংস করতে পারবে না। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হযরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গ দেওয়ার জন্য কেবল এক ব্যক্তিকেই সাথে নিয়েছিলেন, অর্থাৎ টমাসকে। যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনার হিজরতের উদ্দেশ্যে বা হিজরতের সময় কেবল হযরত আবু বকরকে সাথে নিয়েছিলেন, কেননা রোমান সাম্রাজ্য হযরত ঈসাকে বিদ্রোহী আখ্যা দিয়েছিল। এই অপরাধেই পিলাতকেও রোমান সম্রাটের নির্দেশে হত্যা করা হয়েছিল, কেননা নেপথ্যে তিনি হযরত ঈসার সাহায্যকারী ছিলেন এবং তার স্ত্রীও হযরত ঈসার অনুসারী ছিল। তাই হযরত ঈসার জন্য কোনো দলবল সাথে না নিয়ে সঙ্গোপনে এদেশ ত্যাগ করা আবশ্যক ছিল। এই জন্য এই সফরে তিনি কেবল টমাস নামক হাওয়ারিকে সাথে নেন, যেভাবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মদিনার সফরে শুধু হযরত আবু বকরকে সাথে নিয়েছিলেন। আর আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাকি সাহাবীরা যেভাবে বিভিন্ন পথ ধরে মহানবীর সমীপে এসে উপস্থিত হন, অনুরূপভাবে হযরত ঈসা আলাইহিস সালামের হাওয়ারিরাও বিভিন্ন সময়ে বিভিন্ন পথ ধরে ঈসার নিকট গিয়ে পৌঁছে। অপর এক স্থানে হযরত মসীহ মাউউদ ইসলাম বলেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নিষ্ঠা সেই বিপদের যুগে প্রকাশিত হয় যখন মহানবীকে অবরুদ্ধ করা হয়। কোনো কোনো কাফের দেশান্তরের মতামত দিলেও প্রকৃত উদ্দেশ্য এবং সংখ্যাগরিষ্ঠের মতামত মহানবীকে হত্যা করার পক্ষে ছিল। এমন সংকটময় যুগে হযরত আবু বকর তার নিষ্ঠা ও বিশ্বস্ততার এমন দৃষ্টান্ত স্থাপন করেন যা সর্বকালের জন্য অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে। এই সংকটময় মুহূর্তের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মনোনয়নই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু এর সততা ও সুমহান বিশ্বস্ততার অকাট্য প্রমাণ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনোনয়নের স্বরূপ এমনই ছিল। তখন তার কাছে 70-80 জন সাহাবী ছিলেন, যাদের মাঝে হযরত আলীও ছিলেন, কিন্তু তাদের সবার মধ্য থেকে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গ দেওয়ার জন্য হযরত আবু বকরকেই মনোনীত করেন। এর রহস্য কি? আসল কথা হলো, নবী আল্লাহ তাআলার চোখে দেখেন এবং তার জ্ঞান ও উপলব্ধির ক্ষমতা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে থাকে। এই জন্য আল্লাহ তাআলাই দিব্যদর্শন ও এলহামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু হলেন এ কাজের জন্য সর্বোত্তম এবং সবচেয়ে উপযুক্ত ব্যক্তি। আবু বকর এমন কঠিন মুহূর্তে তার সঙ্গী হয়েছেন, এটি অনেক ভয়ঙ্কর পরীক্ষার সময় ছিল। হযরত ঈসা আলাইহিস সালাম যখন এমন সময়ের সম্মুখীন হয়েছিলেন তখন তার সঙ্গীরা তাকে ছেড়ে পলায়ন করেছিল, আরেকজন অভিসম্পাত করেছিল, কিন্তু সাহাবা কেরামের প্রত্যেকেই পূর্ণ বিশ্বস্ততার দৃষ্টান্ত স্থাপন করেছেন। মোট কথা, হযরত আবু বকর তার সার্বক্ষণিক সঙ্গ দিয়েছেন এবং সর গুহা নামে প্রসিদ্ধ একটি গুহায় তিনি আত্মগোপন করেন। দুষ্কৃতিকারী কাফের যারা তার অনিষ্ট সাধনের জন্য ষড়যন্ত্র করেছিল তারা তাকে খুঁজতে খুঁজতে সেই গুহা পর্যন্ত চলে আসে। তখন হযরত আবু বকর নিবেদন করেন যে এরা তো একেবারে মাথার উপরে এসে উপস্থিত, কেউ একটু উঁকি মারলেই দেখতে পাবে আর আমরা ধরা পড়ে যাব। সেই সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা, অর্থাৎ ভয় পেও না, নিশ্চয় আল্লাহ আমাদের সাথে আছেন। এই শব্দে প্রণিধান করো, কেননা এখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে নিজের সাথে যুক্ত করেছেন। দেখো তিনি বলেন ইন্নাল্লাহ মা'ানা, মা'ানা শব্দের মাঝে উভয়ই অন্তর্ভুক্ত, অর্থাৎ আল্লাহ তাআলা তোমার সাথেও আছেন আর আমার সাথেও। আল্লাহ তাআলা এক পাল্লায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং অপর পাল্লায় হযরত আবু বকর সিদ্দিককে রেখেছেন। এখন তারা উভয় পরীক্ষার সম্মুখীন, কেননা এটি সেই স্থান যেখান থেকে হয় ইসলামের ভিত্তি রচিত হবে নয়তো ধ্বংস হয়ে যাবে। শত্রুরা গুহার মুখে উপস্থিত এবং নানা ধরনের মতামত ব্যক্ত করা হচ্ছে। কেউ বলছে এই গুহায় তল্লাশি করো, কেননা এখানে সেই পদচিহ্ন শেষ হয়ে গেছে, কিন্তু তাদের কেউ বলছে এখান দিয়ে মানুষ কিভাবে যেতে পারে যেখানে মাকড়সা জাল বুনেছে আর কবুতর ডিম পেড়ে রেখেছে। এই ধরনের কথাবার্তার আওয়াজ ভেতরে যাচ্ছে আর তারা তা পরিষ্কার শুনছেন। শত্রুরা তাকে নিশ্চিহ্ন করার দৃঢ় প্রত্যয় নিয়ে এসেছে এবং উম্মাদের ন্যায় ছুটে এসেছে, অথচ তার অসাধারণ বীরত্ব দেখো, যে শত্রু মাথার উপর দাঁড়িয়ে আর তিনি তার নিষ্ঠাবান সাথী সিদ্দিককে বলেন যে লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। এই শব্দগুলো সুস্পষ্টভাবে প্রমাণ করে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখেই বলেন, কেননা এটি বলতে গেলে শব্দের প্রয়োজন হয়, ইশারা ইঙ্গিতে এটি বলা যায় না। বাইরে শত্রুরা সলা পরামর্শ করছে আর ভেতরে সেবক ও মনে পরস্পর আলাপচারিতায় ব্যস্ত, এ বিষয়ের প্রতি ভ্রুক্ষেপ করা হয়নি যে শত্রুরা শব্দ শুনে যাবে। এটি হলো আল্লাহ তাআলার প্রতি পরিপূর্ণ বিশ্বাস ও তত্ত্বজ্ঞানের প্রমাণ এবং খোদার প্রতিশ্রুতির প্রতি পূর্ণ ভরসা। মহানবীর বীরত্ব প্রমাণের জন্য এই দৃষ্টান্তই যথেষ্ট। হযরত মসীহ মাউউদ ইসলাম অন্য এক স্থানে বলেন যে আল্লাহ তাআলা তার নিষ্পাপ নবীকে নিরাপদ রাখার জন্য এক অলৌকিক নিদর্শন দেখিয়েছেন, যে যদিও শত্রুরা সেই গুহা পর্যন্ত পৌঁছে গিয়েছিল যেখানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীকে নিয়ে আত্মগোপন করেছেন, তারা তাকে দেখতে পায়নি, কেননা আল্লাহ তাআলা এক জোড়া কবুতর সেখানে প্রেরণ করেন যারা সে রাতেই গুহার মুখে বাসা বেঁধেছিল এবং ডিমও পেরে রেখেছিল। একইভাবে মাকড়সা সেই গুহার মুখে খোদার নির্দেশে তার জাল বুনেছিল, যার ফলে শত্রুরা ধোঁকা খেয়ে ব্যর্থ মনোরথ হয়ে ফিরে
যায়।
আরেকটি রওয়ায়েত রয়েছে, পূর্ব পরিকল্পনা অনুযায়ী হযরত আবু বকরের কুশলী পুত্র হযরত আব্দুল্লাহ বিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাতে সর গুহায় আসতেন এবং মক্কার সারাদিনের খবরাখবর অবহিত করতেন, দিক নির্দেশনা গ্রহণ করতেন এবং ভোরবেলা এমনভাবে মক্কায় ফেরত যেতেন যেন তিনি মক্কাতেই রাত কাটিয়েছেন। একই সাথে আমের বিন ফোহেরার বুদ্ধিদীপ্ততা দেখুন, তিনি রাতের বেলা দুধেল বকরিগুলোর দুধ প্রদানের পর ছাগপাল এমনভাবে ফেরত আনতেন যার মাধ্যমে হযরত আব্দুল্লাহ বিন আবু বকরের পদচিহ্ন সাথে সাথে মুছে দেয়া হতো। কতিপয় জীবনীকার এটিও বর্ণনা করেছেন যে হযরত আসমা প্রতিদিন খাবার নিয়ে আসতেন, কিন্তু এটি অসম্ভব একটি বিষয়ে কতকের সঠিক মতামত হলো এই বিপদসংকুল অবস্থায় একজন নারীর প্রতিদিন এখানে আসা গোপনীয়তা প্রকাশের নামান্তর, আর যেখানে আব্দুল্লাহ বিন আবু বকর প্রতিদিনই আসতেন সেখানে হযরত আসমার খাবার আনার কি বা প্রয়োজন থাকতে পারে, যাই হোক আল্লাহ ভালো জানেন। কিন্তু তিন দিন এভাবে অতিবাহিত হয়, মক্কাবাসীরা যখন নিকটবর্তী স্থানগুলো সন্ধান করে তাকে খুঁজে বের করতে ব্যর্থ হয় তখন তারা পারস্পরিক পরামর্শের ভিত্তিতে অনেক বড় একটি পুরস্কারের ঘোষণা সহ আশপাশের জনপদগুলোতে ঘোষক প্রেরণ করে, যারা ঘোষণা করছিল মুহাম্মদ ইসলামকে জীবিত বা মৃত ধরে আনতে পারলে 100 উট পুরস্কার দেওয়া হবে। এত বড় পুরস্কারের লালসা অনেক লোককে মহানবীর খোঁজে বের হতে পুনরায় উদ্যমী করে তোলে। অপরদিকে তিন দিন পূর্ণ হওয়ার পর কথা মতো আব্দুল্লাহ বিন উরায়কে উট নিয়ে উপস্থিত হয়। সাহিহ বুখারীর একটি হাদিসে উল্লেখ আছে, আব্দুল্লাহ বিন উরাইকাতের কাছ থেকে অঙ্গীকার নেওয়া হয়েছিল যে তিন দিন পর সকালে সে উট নিয়ে পৌঁছে যাবে। এই রওয়ায়েত থেকে এ ধারণা পাওয়া যায় যে সর গুহা থেকে মদিনার উদ্দেশ্যে সকালে যাত্রা করা হয়েছিল, কিন্তু বুখারী শরীফেরই অন্য একটি রওয়ায়েতে ব্যাখ্যা রয়েছে যে সফরটি শুরু হয়েছিল রাতের বেলা। যেমন হযরত মির্জা বশির আহমদ সাহেব আব্দুল্লাহ বিন উরাইকাতের উল্লেখ করতে গিয়ে লিখেছেন, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগে থেকেই তাকে নিজের উটনি দিয়ে রেখেছিলেন এবং তাকে বুঝিয়ে দিয়েছিলেন যে তিন রাত অতিবাহিত হওয়ার পর তৃতীয় দিন সকালে তুমি উটনিগুলো নিয়ে স্বর্গে পৌঁছে যাবে। অতএব চুক্তি অনুসারে সে পৌঁছে যায়। এটি বুখারী শরীফের প্রসিদ্ধ রওয়ায়েত, কিন্তু ঐতিহাসিকরা লিখেছেন যে মহানবী রাতের বেলা রওনা হয়েছিলেন, আর বুখারী শরীফের অন্য একটি রওয়ায়েতে এর সত্যায়ন পাওয়া যায়। এছাড়া এটি অনুমেয় বিষয় যে রাতের বেলায় তিনি যাত্রা করে থাকবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পহেলা রবিউল আউয়াল সোমবার রাতে গুহা থেকে বেরিয়েছেন। ইবনে সাআদের মতে তিনি রবিউল আউয়ালের সোমবার রাতে গুহা থেকে যাত্রা করেছেন। প্রথমটি তারিখুল খামিসে বর্ণিত হয়েছে। বুখারী শরীফের ব্যাখ্যাকারী আল্লামা ইবনে হাজার আসকালানি লিখেছেন যে ইমাম হাকিম বলেন এ সম্পর্কে মতওয়াতের অর্থাৎ বহু নির্ভরযোগ্য উৎস থেকে বর্ণিত মতামত হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে যাত্রা করেছেন সোমবার এবং মদিনায় প্রবেশের দিনটিও সোমবার ছিল, কিন্তু মুহাম্মদ বিন মুসা খোয়াজ ভিন্ন মত পোষণ করেছেন। তিনি বলেন মুহাম্মদ মহানবী সাল্লাল্লাহু আলাইহি মক্কা থেকে বৃহস্পতিবার যাত্রা করেন। আল্লামা ইবনে হাজার এইসব রওয়ায়েতের মাঝে সমন্বয় করতে গিয়ে লেখেন যে রাসূলুল্লাহ মক্কা থেকে বৃহস্পতিবারই যাত্রা করেছিলেন, কিন্তু গুহায় শুক্র শনি ও রবিবারে তিন রাত অবস্থান করার পর সোমবার মদিনার উদ্দেশ্যে যাত্রা করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাসওয়া নামের একটি উটনীতে আরোহণ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার উটনীতে নিজের সাথে আমের বিন ফোহাইরাকে উঠিয়ে নেন এবং ওরাইকে তার নিজের উটে আরোহণ করে। হযরত আবু বকরের বাড়িতে সব মিলে 5 বা 6 হাজার দেরহাম জমা ছিল, তাও তিনি সাথে নিয়ে আসেন। কতিপয় রওয়ায়েত অনুসারে আমের বিন ফোহাইরা এবং হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা খাবার নিয়ে আসেন, যাতে ছাগলের ভুনা মাংস ছিল, কিন্তু এখানে পৌঁছার পর দেখেন যে খাবার এবং মশক বাঁধার জন্য কোনো রশি বা কাপড় নেই। তখন হযরত আসমা তার নিতাক বা কোমর বন্ধনী খুলে তা দুই ভাগ করেন আর এরপর একটি দিয়ে খাবার, একটি দিয়ে মশকের বুক বাঁধেন। মহানবী হযরত আসমাকে জান্নাতে দুটো নিতাকের সুসংবাদ দেওয়ার পর তাদের সবাইকে বিদায় জানান এবং এই দোয়া করতে করতে সফর শুরু করেন যে আল্লাহ হুম্মা ছাবনি ফি সফরি ওয়াখলুফনি ফি আহলি, অর্থাৎ হে আল্লাহ আমার সফরে তুমি আমার সাথী হও এবং আমার বর্তমানে আমার পরিবারের জন্য আমার স্থলাভিষিক্ত হও। যেমনটি পূর্বে উল্লেখ করা হয়েছে, কোমরবন্ধনী দিয়ে খাবার বাঁধার ঘটনা আবু বকরের ঘর থেকে যাত্রার সময় ঘটেছিল, কিন্তু যা হোক এখানে এর উল্লেখ পাওয়া যায়, অর্থাৎ ইতিহাসে এই ঘটনাটি দুটি উপলক্ষে উল্লেখ করা হয়েছে। কারো কারো মতে মহানবী যখন হিজরতের উদ্দেশ্যে মক্কায় হযরত আবু বকরের ঘর থেকে সর গুহা অভিমুখে যাত্রা করছিলেন সে সময়কার ঘটনা, আবার কারো কারো মতে এটি তখনকার ঘটনা যখন মহানবী সর গুহা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রা করছিলেন। যা হোক এই উভয় রওয়ায়েতই বিদ্যমান, কিন্তু বুখারীতে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হিজরতের সফরের যে বৃত্তান্ত তুলে ধরেছেন সে রওয়ায়েতের ধারাবাহিকতা অনুসারে এটাই বোঝা যায় যে এটি হযরত আবু বকরের ঘর থেকে যাত্রা করার সময়কার ঘটনা। তাই বুখারীর রওয়ায়েতকে প্রাধান্য দেয় অধিক সমীচীন হবে, কেননা প্রথমত সর গুহায় অবস্থান করাকে যেভাবে গোপনীয় রাখা হয়েছে সেক্ষেত্রে হযরত আসমার সেখানে খাবার নিয়ে যাওয়ার বিষয়টি প্রশ্নের ঊর্ধ্বে নয়। যেখানে দুজন পুরুষ হযরত আবদুল্লাহ বিন আবি বকর ও আমের বিন ফোহাইরা প্রতিদিন সঙ্গোপনে যাতায়াত করতেন, সেখানে এক মহিলার যাওয়া নিরাপত্তা ও সাবধানতার দাবির পরিপন্থী বলে মনে হয়। তাই নিজ ঘরেও কোমর বন্ধনী দিয়ে খাবার বেঁধে দেওয়ার যে ঘটনা রয়েছে তাতে হযরত আসমার আত্মনিবেদন ও গভীর ভালোবাসার ঝলকে প্রতিভাত হয়। সেই সময় খাবার বাঁধার জন্য অন্য কোনো জিনিস খুঁজে নষ্ট করার সময় নষ্ট করার পরিবর্তে গুহার ক্ষেত্রে হয়তো একথা বলা যায় যে এটি যেহেতু গুহার ঘটনা তাই সেখানে অন্য জিনিস ছিল না, কিন্তু এই ঘটনা ঘরেও হতে পারে যে তাৎক্ষণিকভাবে বাঁধার জন্য কোনো জিনিস পাওয়া যায়নি আর সময় নষ্ট হওয়ার আশঙ্কা ছিল, তাই নিজের কোমর বন্ধনী খুলে খাবার বেঁধে দিয়ে হযরত আবু বকর ও মহানবীকে তিনি বিদায় দেন। তাই বুখারীর রওয়ায়েত অনুসারে এটি অধিক সঠিক বলে মনে হয় যে খাবার বেঁধে দেওয়ার ঘটনা আবু বকরের ঘর থেকে বিদায় নেয়ার সময় ঘটেছে, স্বর্গুহা থেকে মদিনার উদ্দেশ্যে যাত্রার প্রাক্কালের ঘটনা নয়। যাই হোক আল্লাহ ভালো জানেন। হযরত আসমা বর্ণনা করেন, মহানবী এবং হযরত আবু বকর যখন হিজরতের উদ্দেশ্যে যাত্রা করেন তখন হযরত আবু বকর তার সব ধন সম্পদ সাথে নিয়ে নেন যার পরিমাণ ছিল 5 বা 6 হাজার দিরহাম। তিনি বলেন, আমাদের দাদা জান আবু কাহাফা আমাদের কাছে আসেন, এর পূর্বেই তার দৃষ্টিশক্তি হারিয়ে গিয়েছিল। তিনি এসে বলেন, আল্লাহর কসম আমার মনে হয় সে অর্থাৎ হযরত আবু বকর নিজ জীবনের পাশাপাশি তার ধন সম্পদের মাধ্যমে তোমাদেরকে বিপদে ফেলে গেছে। এই কথা শুনে হযরত আসমা বলেন, আমি বললাম, না হে দাদা জান এমন নয়, তিনি আমাদের জন্য অনেক ধন সম্পদ রেখে গেছেন। তিনি বলেন, এরপর আমি কিছু পাথর নিয়ে সেগুলো ঘরের গুলগুলিতে রেখে দেই যেখানে আমার পিতা টাকা পয়সা রাখতেন, এরপর সেগুলোকে কাপড় দিয়ে ঢেকে দেই এবং দাদা জানের হাত ধরে আমি বলি, দাদা জান এই সম্পদের উপর বা এই টাকা পয়সার উপর নিজের হাত রেখে তো দেখুন। তিনি সেগুলোর উপর নিজের হাত রেখে বলেন, ঠিক আছে কোনো সমস্যা নেই, সে যদি তোমাদের জন্য এত অর্থ রেখে গিয়ে থাকে তাহলে সে ভালোই করেছে। হযরত আসমা বলেন, খোদার কসম আবু বকর আমাদের জন্য কিছু রেখে যাননি, কিন্তু আমি সেই বয়োবৃদ্ধকে এভাবে আশ্বস্ত করার ইচ্ছা করলাম। হযরত মির্জা বশির আহমদ সাহেব সর গুহা থেকে যাত্রার উল্লেখ করতে গিয়ে লিখেছেন, সর গুহা থেকে বের হয়ে তিনি একটি উটনীতে চড়ে বসেন যার নাম কতিপয় রওয়ায়েতে কাসওয়া বর্ণিত হয়েছে। অপর উটনীতে হযরত আবু বকর এবং তার সেবক আমের বিন ফোহেরা বসেন। যাত্রার প্রাককালে তিনি মক্কার দিকে শেষবারের মতো ফিরে তাকান এবং আক্ষেপের সাথে বলেন, হে মক্কা নগরী, সকল স্থানের মাঝে তুমি আমার সবচেয়ে বেশি প্রিয়, কিন্তু তোমার অধিবাসীরা আমাকে এখানে থাকতে দিল না। তখন হযরত আবু বকর বলেন, এরা নিজেদের নবীকে বহিষ্কার করেছে, এখন নিশ্চয়ই এরা ধ্বংসপ্রাপ্ত হবে। হযরত মুসলিহ মাউত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দুদিন সেই গুহাতেই অপেক্ষা করার পর পূর্ব নির্ধারিত পরিকল্পনা অনুসারে রাতের বেলা গুহার কাছে বাহন নিয়ে আসা হয় এবং দুটো দ্রুতগামী উটনীতে চড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এবং তার সঙ্গীরা যাত্রা করেন। একটি উটের উপর চড়েন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং পথ প্রদর্শক, অর্থাৎ এরূপ একটি বর্ণনা আছে যে উভয়ই একই বাহনে চড়েছিলেন। অপর এক বর্ণনা মতে উটনী ছিল তিনটি। যাই হোক, দ্বিতীয় উটনীতে চড়েন হযরত আবু বকর ও তার কর্মচারী আমের বিন ফোহেরা। মদিনা অভিমুখে যাত্রা করার পূর্বে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার দিকে মুখ তুলে তাকান, সেই পবিত্র নগরীর দিকে যেখানে তিনি জন্মগ্রহণ করেছেন, যেখানে তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছেন, যেখানে ইসমাইল আলাইহিস সালামের যুগ থেকে তার ত্রিপুরুষ বসবাস করে আসছিলেন। তিনি সেদিকে তাকিয়ে আক্ষেপের সাথে শহরকে সম্বোধন করে বলেন যে, হে মক্কা নগরী, তুমি আমার কাছে সকল স্থানের চেয়ে অধিক প্রিয়, কিন্তু তোমার বাসিন্দারা যে আমাকে এখানে থাকতে দিল না। সে সময় আবু বকর অত্যন্ত আক্ষেপের সাথে বলেন যে, এরা নিজেদের নবীকে বের করে দিল, এখন তোরা নিশ্চিত ধ্বংস হবে। এক রওয়ায়ত অনুসারে যখন তারা জোফা নামক স্থানে পৌঁছেন, জোফা মক্কা থেকে প্রায় 82 মাইল দূরে অবস্থিত, যখন জোফা নামক স্থানে পৌঁছেন তখন এই আয়াত অবতীর্ণ হয় যে, ইন্নাল্লাযী ফরাদা আলাইকাল কুরআন লারাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয় যিনি তোমার উপর কোরআন ফরজ করেছেন তিনি অবশ্যই তোমাকে এক প্রত্যাবর্তন স্থলে ফিরিয়ে আনবেন। এই পথ চলা সারা রাত চলতে থাকে। পথ চলতে চলতে যখন প্রায় দুপুর হওয়ার উপক্রম হয় তখন কাফেলা একটি পাথরের ছায়ায় বিশ্রাম নেওয়ার জন্য থামে। হযরত আবু বকর বিছানা বিছিয়ে দেন এবং মহানবীকে বিশ্রাম নিতে অনুরোধ করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুয়ে পড়েন। এরপর আবু বকর দেখতে বেরিয়ে পড়েন যে কেউ পিছু ধাওয়া করছে না, তো ততক্ষণে দূর থেকে ছায়ার সন্ধানে এক রাখাল ছাগফল নিয়ে সেখানে এসে হাজির হয়। হযরত আবু বকর বলেন, আমি তাকে জিজ্ঞেস করি, ছেলে তুমি কার কর্মচারী? সে বলে, কুরাইশের এক ব্যক্তির। সে তার নাম বললে আমি তাকে চিনতে পারি। আমি বলি, তোমার ছাগ পালে কি একটু দুধ হবে? সে বলে, হ্যাঁ। আমি জিজ্ঞেস করি, তুমি কি আমাদের জন্য একটু দুধ দোহন করতে পারবে? সে বলে, হ্যাঁ। অতএব আমি তাকে দুধ দোহন করতে বলি, সে তার ছাগলগুলো থেকে একটি ছাগলের পা নিজের গোছা ও রানের মাঝে রানের ভাঁজে চেপে ধরে, আর আমি তাকে বলি, প্রথমে ওলান ভালোভাবে পরিষ্কার করে নাও, তারপর নিজে দাঁড়িয়ে থেকে দুধ পাত্রে ঢেলে নেই, তাকে পানি ঢালি যেন দুধের তাপমাত্রা একটু কমে যায়, এবং দুধ মহানবীর সমীপে উপস্থাপন করি। কতিপয় রওয়ায়েতে রয়েছে, হযরত আবু বকর যখন দুধ নিয়ে আসেন তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুমিয়েছিলেন। হযরত আবু বকর তার বিশ্রামে ব্যাঘাত ঘটানো সমীচীন মনে করেন নাই, তাই তার জেগে ওঠার জন্য অপেক্ষা করেন। জেগে ওঠার পর তিনি দুধ উপস্থাপন করেন এবং বলেন, হে আল্লাহ রসুল, পান করুন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতটা পান করেন যা দেখে আমি আনন্দিত হয়ে যাই। হযরত আবু বকরের কথা বলেন। এরপর আমি বললাম, হে আল্লাহ রসুল, যাত্রা করার সময় হয়েছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ। অপর এক হাদিসে বর্ণিত হয়েছে, মহানবী বলেন যে, এখন পুনরায় যাত্রা আরম্ভ করা যাক। তিনি বলেন যে, জি হে আমার মনিব। এরপর যাত্রা আরম্ভ হয়। সুরাকা বিন মালিকের পশ্চাদ্ধাবনের ঘটনা হল, ওরাইকেতের মতো দক্ষ গাইডের তত্ত্বাবধানে সমুদ্র তীরবর্তী জনপদগুলোর দিক দিয়ে মদিনা অভিমুখে এই যাত্রা আরম্ভ করা হয়েছিল, যা মদিনা যাবার মূল পথের চেয়ে ভিন্ন ছিল। মক্কা এবং এর আশপাশের জনবসতিগুলোতে 100 উট পুরস্কারের সাধারণ ঘোষণা দেওয়া হয়েছিল। অনেকেই মূল্যবান পুরস্কার লাভের বাসনা রাখত। সুরাকা বিন মালিক, যিনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছিলেন, আর ইসলাম গ্রহণের পর তিনি নিজেই এই ঘটনা শুনিয়েছেন যে, কাফের কুরাইশের দূত আমাদের কাছে আসে, তারা মহানবী এবং হযরত আবু বকর উভয়কে যারা হত্যা করবে বা জীবিত বন্দী করবে তাদের জন্য পুরস্কার নির্ধারণ করে রেখেছিলাম। সুরাকা বলেন, আমি আমার বংশ বনু মদলজের একটি মজলিসে বসেছিলাম, এক বৈঠকে বসেছিলাম, এমন সময় এক ব্যক্তি তাদের সামনে দিয়ে আমাদের সামনে এসে দাঁড়ালো। সে বলল, হে সুরাকা, আমি উপকূলীয় অঞ্চলে ছায়ার মতো কিছু দেখেছি, বা বলে যে তিনজনের একটি কাফেলা চলে যেতে দেখেছি, এবং আমি মনে করি এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই। সুরাকা বিন মালিক, যে আমি বুঝতে পেরেছি যে এটি অবশ্যই মুহাম্মদের কাফেলাই হবে, কিন্তু আমি চাইতাম না যে পুরস্কারে আমার সাথে অন্য কেউ ভাগ বসাক। আমি দ্রুত পরিস্থিতির স্পর্শকাতরতা নিয়ন্ত্রণ করলাম এবং তথ্যদাতাকে চোখের ইশারায় চুপ থাকার ইঙ্গিত দিলাম এবং নিজে বললাম, না, এটা মুহাম্মদের কাফেলা হতে পারে না, বরং তুমি যাদের কথা বলছো তারা তো এখনই আমাদের সামনে দিয়ে চলে গেছে, তারা তো অমুক গোত্রের লোক যারা হারিয়ে যাওয়া উটনির সন্ধানে যাচ্ছিল। সুরাকা বলে, আমি এই বৈঠকে কিছুক্ষণ বসে থাকলাম যাতে কারো কোনো সন্দেহ না হয়। এরপর আমি আমার একজন দাসীকে বললাম, আমার দ্রুতগামী ঘোড়াটি নিয়ে বাড়ির পেছনে অমুক স্থানে দাঁড়িয়ে কিছুক্ষণ যেন আমার অপেক্ষা করে। কিছুক্ষণ পর সুরাকা নিজেই সেখানে পৌঁছেন। তিনি বর্ণনা করেন যে, আমি একটি ভাগ্য নির্ধারণের লটারি করি, কিন্তু তাই যাত্রার বিপক্ষে যায়। আমি তার পরোয়া করিনি আর ঘোড়ার গায়ে গোড়ালি মেরে অদৃশ্য হয়ে গেলাম আর দ্রুত গতিতে সেই কাফেলার পিছু ধাওয়া করতে লাগলাম। আমার ধারণা অনুসারে এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই কাফেলা ছিল। সুরাকা বলেন যে, মাইল ফলকের পর মাইল ফলক অতিক্রম করে আমি শীঘ্রই কাফেলার কাছে গিয়ে উপনীত হলাম। তাদের অদূরেই আমার ঘোড়া অস্বাভাবিকভাবে ওচট খায় আর আমি ঘোড়া থেকে পড়ে যাই। এরপর আমি উঠে দাঁড়ালাম এবং ভাগ্য নির্ধারণে লটারি করলাম এবং লটারি আমার ইচ্ছার বিরুদ্ধে গেল, কিন্তু আমি মুহাম্মদ ইসলামকে ফিরিয়ে নিয়ে 100 উটের পুরস্কার পেতে চাইতাম, তাই আমি উঠে আবার ঘোড়ায় চড়লাম এবং তখন আমি এত কাছে ছিলাম যে আমি চিনতে পারলাম যে এটি মুহাম্মদ ও আবু বকরই। বরং আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু একটা পাঠ করার শব্দ শুনতে পাই। তখন আমার ঘোড়া মারাত্মকভাবে হোঁচট খায় এবং তার পা বালিতে আটকে যায় আর আমি পড়ে যাই। এরপর আমি ঘোড়াটিকে ধমক দেই, উঠে দাঁড়ালাম, অর্থাৎ ভালো মন্দ বললাম ঘোড়াকে, উঠে দাঁড়ালাম, কিন্তু ঘোড়া মাটি থেকে নিজের পা বের করতে পারছিল না। অবশেষে যখন সে সোজা হয়ে দাঁড়ালো তখন তার পা থেকে ধুলা বাতাসে ধোয়ার মতো ছড়িয়ে পড়ে, এতটাই ঢুকেছিল বালিতে যে যখন পা বের করলো তখন মাটি অথবা বালি থেকে ধুলা উড়া শুরু হলো। সে বলে যে, এখন আমি আমার তীর দ্বারা শুভ শুভ নির্ণয় করলাম, তাই বের হলো যে আবার অপছন্দ ছিল। আমি সেখান থেকে নিরাপত্তার আহ্বান জানিয়ে তাদেরকে ডেকে বললাম, আমি আপনাদের কোনো ক্ষতি করব না। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন যে, তাকে জিজ্ঞেস করো যে সে কি চায়। সে বলল, আমি সুরাকা, আমি আপনাদের সাথে কথা বলতে চাই। এতে তারা থামলো। সুরাকা বলতে লাগলো, মক্কাবাসীরা তাকে অর্থাৎ মহানবীকে জীবিত মৃত ধরে আনার জন্য 100 ওটের পুরস্কার নির্ধারণ করেছে আর আমি এই লোভে আপনার পিছু ধাওয়া করে এসেছি, কিন্তু আমার সাথে যা ঘটেছে তাতে আমি নিশ্চিত যে আমার এই পিছু ধাওয়া করা সঠিক নয়। সে মহানবী ইসলামের খেদমতে পাথেয় ইত্যাদি পেশ করে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তা গ্রহণ করেননি। তিনি শুধু এতটুকু বলেছেন যে, আমাদের সম্পর্কে কাউকে কিছু বলবে না। সেই অঙ্গীকার করে আর একই সাথে বলে যে, আমার বিশ্বাস হলো আপনি একদিন রাজত্ব লাভ করবেন, আমাকে কোনো অঙ্গীকার পত্র লিখে দেন। অর্থাৎ তখন আমি আপনার সমীপে উপস্থিত হলে আমার সাথে যেন সম্মানজনক ব্যবহার করা হয়। কোনো কোনো রওয়ায়ত অনুযায়ী সে নিরাপত্তা পত্র লিখে দেওয়ার অনুরোধ করেছিল মহানবীর নির্দেশে। হযরত আবু বকর এবং আরেক রওয়ায়ত অনুযায়ী আমির বিন ফুহাইরা তাকে সেই পত্র লিখে দেন আর সেই উক্ত পত্র নিয়ে ফিরে আসে। এই স্মৃতিচারণ এখন ইনশাল্লাহ আগামীতেও অব্যাহত থাকবে। আগামীকাল ইনশাল্লাহ নতুন বছরও আরম্ভ হচ্ছে। আল্লাহ তাআলা এই নববর্ষ জামাতের সদস্যদের জন্য এবং জামাতের জন্য সমষ্টিগতভাবে সকল দিক থেকে কল্যাণমণ্ডিত করুন, সকল প্রকার অনিষ্ট থেকে জামাতকে সুরক্ষিত রাখুন আর জামাতের বিরুদ্ধে শত্রুদের যত ষড়যন্ত্র রয়েছে সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করুন। হযরত মসীহ মওউদ আলাইহিস সালামের সাথে আল্লাহ তাআলার যে সব প্রতিশ্রুতি রয়েছে সেসব প্রতিশ্রুতি যেন আমরাও নিজেদের জীবনে অধিক হারে পূর্ণ হতে দেখতে পাই। আল্লাহ তাআলা আমাদেরকে সেই দৃশ্য প্রদর্শন করুন, তাই অধিক হারে দোয়া করুন, নতুন বছরে দোয়ার সাথে প্রবেশ করুন, তাহাজ্জুদের বিশেষ ব্যবস্থা গ্রহণ করুন। কোনো কোনো মসজিদে হচ্ছেও বটে, যেখানে ব্যবস্থা নেই সেখানে হওয়া উচিত। যদি বা জামাত না হয় তাহলে ব্যক্তিগতভাবেও এবং ঘরেও তাহাজ্জুদের নামাজ আদায় করা উচিত, দোয়া করা উচিত। প্রথমত এটি স্থায়ী অভ্যাস হয়ে যাওয়া উচিত, কিন্তু আগামীকাল থেকে বা আজ রাত থেকে যখন পড়বেন চেষ্টা করুন যেন এটি জীবনের স্থায়ী অংশে পরিণত হয়। আল্লাহ তাআলা সবাইকে সেই তৌফিক দান করুন। দরুদ শরীফ এবং ইস্তিগফার ছাড়া এই দোয়াগুলো অজস্র ধারায় পাঠ করুন। সেগুলোর একটি হলো রাব্বানা লা তুযিগ কুলুবানা বাদায় হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহাব। হে আমাদের প্রভু, তুমি আমাদের হেদায়েত দানের পর আমাদের হৃদয়কে বক্র হতে দিও না, এবং তোমার পক্ষ থেকে আমাদের তুমি কৃপা ভাজন করো, নিশ্চয় তুমি মহাদাতা। এরপরে দোয়াটিও পড়ুন, রাব্বানা ইগফির লানা যুনুবানা ওয়া ইসরাফানা ফি আমরিনা ওয়া সাব্বিত আকদামানা ওয়া আনসুরনা আলাল কওমিল কাফিরিন। হে আমাদের প্রভু, আমাদের পাপ মার্জনা করো এবং নিজেদের কর্মকাণ্ডে আমাদের সীমা লঙ্ঘন এবং আমাদের অবস্থানকে সুদৃঢ় করো, আর অস্বীকারকারী যাদের বিরুদ্ধে আমাদের সাহায্য করো। আল্লাহ তাআলা সকল আহমদিকে এ তৌফিক দান করুন। এখন আমি জুমার নামাজের পর কয়েকজনের গায়েবানা জানাজাও পড়াবো, তাদের স্মৃতিচারণ করতে চাই। প্রথম স্মৃতিচারণ হলো জনাব মালিক ফারুক আহমদ খোখর সাহেবের, তিনি মুলজান জেলার আমির ছিলেন। 18 ডিসেম্বর তারিখে 80 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার পিতা ছিলেন জনাব মালিক ওমর আলী খোকর সাহেব, যাকে মুলতানের যিনি মুলতানের রইস আখ্যায়িত হতেন, আর মাতা ছিলেন সৈয়দা নুসরত জাহাঁ বেগম সাহেবা। তিনি সৈয়দা বেগম নামে সুপরিচিত ছিলেন। তিনি হযরত মীর মোহাম্মদ ইসহাক সাহেবের কন্যা ছিলেন। হযরত মালিক ওমর আলী সাহেব আহমদিয়ত গ্রহণ করেছিলেন নিজের যৌবনেই, হযরত খলিফা সানি রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে কাদিয়ান গিয়ে তিনি বয়াত করার সৌভাগ্য লাভ করেছিলেন। মালিক ওমর আলী সাহেবের মৃত্যু স্বল্প বয়সে হয়ে যায়, তখন মালিক ফারুক আহমদ সাহেবের বয়স 22 বছর ছিল, অর্থাৎ তিনি প্রায় যুবকই ছিলেন। করাচিতে মালিক সাহেবের জমি জমার পাশাপাশি কিছু ব্যবসাও ছিল, তিনি সেটি খুব উত্তম রূপে সামলিয়েছেন। তার মাতা দুইজন ছিলেন, ভাই বোনদের উত্তমভাবে তিনি লালন পালন করেছেন। মালিক ফারুক খোকর সাহেব দীর্ঘকাল খুদামুল আহমদিয়া মুলতানের জেলা কায়েদ, আর এরপর মুলতানের আঞ্চলিক কায়েদ হিসাবেও দায়িত্ব পালন করেছেন। 1980 থেকে 85 পর্যন্ত মুলতান জেলার আমির হিসাবে দায়িত্ব পালন করার সুযোগ লাভ করেছেন। সেই সময় মুলতান শহরের আমির হিসেবেও তিনি কাজ করার সুযোগ পেয়েছেন। তাকে এক পুত্র এবং 5 কন্যা দান করেছেন। তার স্ত্রী বলেন, মরহুম খুব স্নেহশীল এবং যত্নবান ছিলেন, তুচ্ছাতে তুচ্ছ বিষয়াদিরও খেয়াল রাখতেন, রীতিমতো তাহাজ্জুদ পড়তেন, আর আমাকে প্রতিদিন তাহাজ্জুদের জন্য জাগাতেন। যেদিন মৃত্যু হয় সেদিনও নফল পড়েছেন, নামাজ আদায় করেন, এরপর ঘুমিয়ে পড়েন, সবসময় ওযুতে থাকার চেষ্টা করতেন। তিনি বলেন, যখন জামাতের আমির ছিলেন না তখনও কোনো আহমদের কোনো সমস্যা হলে, যে কোনো সময় কারো কোনো ফোন আসলে তাৎক্ষণিকভাবে কাজের জন্য প্রস্তুত হয়ে যেতেন। যখন জামাতের আমির হয়েছেন তখন আমার জন্য নির্দেশ ছিল যে সর্বদা খাবার এবং চায়ের আয়োজন প্রস্তুত থাকা চাই, যে কোনো সময় কোনো অতিথির আগমন ঘটতে পারে। তিনি বলেন, আমার মনে পড়ে না যে আমার ঘর কখনো অতিথি শূন্য ছিল বা কেউ না কেউ স্থায়ীভাবে অবস্থান করতো না। কতিপয় মুরব্বীকেও তিনি নিজের ঘরে থাকার সুযোগ করে দিতেন, তার ঘরও অফিস হিসেবে ব্যবহৃত হতো। অনেক উদার মনের অধিকারী ছিলেন এবং আন্তরিকভাবে ভালোবাসতেন সবাইকে। সকল আহমদে আত্মীয় বরং পুরো খোকর পরিবার তাকে অনেক সম্মান করত, শ্রদ্ধা করত, ভালোবাসত। তিনি সর্বদা সবার সাথে আন্তরিকভাবে সম্পর্ক রক্ষা করেছেন। আল্লাহর কৃপায় তার তেলাওয়াত খুবই সুন্দর ছিল। তিনি বলেন, আমি যখন তেলাওয়াত করতাম তখন পবিত্র কোরআন না খুলে আমার তেলাওয়াতের সংশোধন করতেন। তার পুত্র তালহা বলেন, নিজের উভয় মায়ের তিনি খেয়াল রাখেন এবং কখনো কোনো পার্থক্য করেননি, আর নিজের সকল ভাই বোনের বিয়েও নিজেই করেছেন। তার ঘরও তার হৃদয়ের সবার জন্য খোলা ছিল, বিশেষ করে জামাতের ওয়াকফে জিন্দেগীদের জন্য। মায়ের খায়রা গলিতে তার একটি ঘর ছিল। তিনি বলতেন যে এটি তো আমি জামাতের জন্যই বানিয়েছি, কখনো কাউকে নিষেধ করেননি, যেই সেখানে গিয়ে থাকতে চাইতো থাকতে পারত। 1984 সনের অর্ডিনেন্সের পরীক্ষার যুগে আল্লাহ তাআলার কৃপায় নিজের সাহসী ব্যক্তিত্বের দ্বারা মুলতান জেলা এবং শহরের সকল সঙ্গীকে সর্বদা সাহস যুগিয়েছেন, তাদেরকে কখনো দুর্বল হতে দেননি। হযরত খলিফাতুল মসীহ রাবে রাহিমাহুল্লাহর হিজরতের সফরে আল্লাহ তাআলার কৃপায় তিনি হুজুরের কাফেলায় অন্তর্ভুক্ত হওয়ার সৌভাগ্য লাভ করেছেন। এছাড়া এক স্থানে কাফেলাকে তিনি নেতৃত্ব দিয়েছেন।
আব্বা কি ইমারত কে দৌরান হামারা ঘর ঘর সে জ্যাদা দফতর বানা হতা থা।
তার পুত্র লেখেন যে আব্বার ইমারতের সময় আমাদের ঘর সব সময় ঘরের চেয়ে বেশি অফিস ছিল, খুবই কর্মচঞ্চল থাকতো। জমি জমার কাজ থেকে নিজের ছোট ভাইয়ের দায়িত্বে দিয়ে দেন আর নিজের পুরো সময় ধর্মের জন্য উৎসর্গ করে দেন। সবাই অকৃত্রিম ভাবে আসতো, অকৃত্রিম প্রকৃতির অধিকারী ছিলেন ও আহমদের আত্মীয়স্বজনের আর্থিক সাহায্য করতেন। তিনি বলেন, তার জানাজায় আমাদের কতিপয় আত্মীয় স্বজন আসেন এবং কাঁদতে কাঁদতে বলেন যে আজ আমরা এতিম হয়ে গেছি, কেননা তিনি তাদের সাহায্য সহযোগিতা করতেন। তিনি বলেন যে সর্বদা আমাদেরকে নামাজের বিষয়ে নসিহত করতেন, বিশেষত ফজরের নামাজের জন্য। তার ছোট কন্যা ফায়েজা বলেন, আব্বার আল্লাহ তাআলার প্রতি ভরসা আমাদের জন্য এক আদর্শ ছিল। সব ধরনের সময় দেখেছেন, যৌবনে এতিম হয়েছেন, সর্বপ্রকার অবস্থা দেখেছেন, কষ্টের যুগও আর স্বাচ্ছন্দ্যের যুগও। কিন্তু শিশুকাল থেকে আমরা দেখেছি যে আমার পিতা আল্লাহ তাআলার উপর ভরসার বিষয়টি স্পষ্টভাবে প্রকাশ করেছেন আর সর্বদা বলতেন আমার সকল কাজ আল্লাহ তাআলা স্বয়ং করেন। তিনি বলেন, খেলাফতের প্রতি আব্বার অসাধারণ ভালোবাসা ছিল আর খেলাফতের কথা বলতে গিয়ে কেঁদে ফেলতেন। এটি পরীক্ষারও তিনি সম্মুখীন হয়েছেন আর সেটিও তিনি খুবই ধৈর্য এবং দোয়ার সাথে অতিবাহিত করেছেন। তার ছোট ভাই মালিক তারেক আলী খোকর, যিনি দ্বিতীয় মায়ের ঘরে জন্মগ্রহণ করেছেন, তিনি বলেন, আমার বয়স ছিল 9 বছর যখন আমার পিতা মৃত্যুবরণ করেন, আর আমার এই বড় ভাইজান মালিক ফারুক সাহেব ছিলেন 22 বছরের যুবক, কিন্তু তিনি পিতার ন্যায় আমাদের দেখাশোনা করেছেন আর সারা জীবন আমাকে কখনো পিতার অভাব বুঝতে দেননি। তিনি আরও লেখেন যে ও আহমদী আত্মীয় স্বজনের উপর তার বিশেষ প্রভাব প্রতাপ ছিল এবং তাদের প্রতি বিশেষ যত্নবানও ছিলেন। বহু আহমদী পরিবারের ভরণ পোষণের দায়িত্ব পালন করছিলেন, অনেক শিশুকে পড়ালেখার সুযোগ করে দিয়ে জীবিকা উপার্জনের যোগ্য করে তুলেছেন। তিনি বলেন, আমার ভাই প্রত্যেক অভাবী অসহায়কে ঋণ প্রদান করতেন এবং কখনো তা ফেরত চাইতে সবসময় কারজায়ে হাসানা হিসেবে মানুষকে প্রদান করতেন। অনেক নও আহমদী বলেছেন যে আমরা বা বলছেন যে আমরা আহমদের গ্রহণের পর স্বজনের মতো যত্ন নিয়ে মালিক ফারুক আহমদ খোকর সাহেব আমাদের প্রয়োজনীয়তার প্রতি সর্বদা দৃষ্টি রেখেছেন। 80 বছর বয়সে উপনীত হয়েছিলেন, কিন্তু বিগত 2 বছর যাবৎ তার হিসায় জায়দাদ আদায়ের চিন্তা ছিল প্রবল, বেশিরভাগ অংশ আদায় করে দিয়েছেন, কিছু অংশ এখনও বাকি আছে। আল্লাহ তাআলা তার সন্তানদেরকে বাকি অংশটুকু আদায়ের তৌফিক দান করুন। তার বোন তাহেরা বলেন, ইনিও দ্বিতীয় মায়ের ঘরেরই সন্তান, তিনি বলছেন যে আমার ভাই সর্বদা আমার সাথে একজন স্নেহশীল পিতার ন্যায় ব্যবহার করেছেন। সবচেয়ে বড় গুণ এটি ছিল যে তিনি কখনো আপন ও বৈমাত্রীর মাঝে পার্থক্য করেননি, সব ভাই বোনের সাথে সমান ব্যবহার করেছেন এবং উভয় মায়ের সাথে সমান ব্যবহার করেছেন। আমাদের কখনো এটি অনুভব করতে দেননি যে আমাদের মা ভিন্ন ভিন্ন। তিনি আরো বলছেন, তিনি সত্যি আমার পিতৃস্থানীয় ছিলেন, যেভাবে এক পিতা নীরবে তার মেয়ের সুখ দুঃখে কাজে আসে। তদ্রূপ তার সাথেও আমার সম্পর্ক ছিল। এরপর তার মেয়ে নমুদে সেহের বলেছেন, কিছু বিষয় আমার বাবার জীবনে অত্যন্ত স্পষ্ট ছিল এবং বারবার তা মনে পড়ে। তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখযোগ্য আছে তার আতিথেয়তা এবং মানুষের সাথে ভালোবাসার সম্পর্ক। তিনি আরও বলছেন, অতিথি আপ্যায়নের অবস্থা ছিল যে খাবার রান্না হয়ে যাবার পর কোনো মেহমান চলে আসলে পরিবারের সদস্যরা খাবারের জন্য বসে থাকতো, কিন্তু সেই খাবার বাইরে মেহমানদের জন্য পাঠিয়ে দেওয়া হতো, ঘরের সদস্যরা ডিম ভাজি করে খেয়ে নিত। এরপর বলছেন যে মানুষের জীবন অনেক ভূত ত্রুটি হয়ে থাকে, অবস্থার পরিবর্তন এসে থাকে, আর এ কারণে তাকে কতিপয় পরীক্ষার সম্মুখীন হতে হয়েছে, কিন্তু কখনো খেলাফত সম্পর্কে তিনি এমন কোনো কথা বলেননি যার দ্বারা আমাদের কখনো এই ধারণা হতে পারে যে যুগ খলিফা ভুল সিদ্ধান্ত প্রদান করেছেন। আমাদের ঘরে সর্বদা খুতবা শোনা এবং জামাতের সাথে সম্পর্ক রাখার বিষয়ে বিশেষ জোর দেওয়া হতো। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা এবং দয়ার আচরণ করুন, তার সন্তানদের ধৈর্য ও মনোবল দিন এবং পুণ্যের ক্ষেত্রে অগ্রগামী হওয়ার তৌফিক দান করুন। পরবর্তী স্মৃতিচারণ হচ্ছে ইন্দোনেশিয়া নিবাসী রহমতুল্লাহ সাহেবের। তিনি 66 বছর বয়সে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পূর্ব জাভায় তিনি জন্মগ্রহণ করেছেন। 1980 সনে ইন্দোনেশিয়া জামাতের প্রাক্তন মুবাল্লিগ ইনচার্জ মুকাররম সৈয়দি আজিজ আহমদ সাহেবের মাধ্যমে বয়াত করে জামাতভুক্ত হন। 1993 সনে ওসিয়ত ব্যবস্থাপনায় অন্তর্ভুক্ত হন। আর মৃত্যু তিনি সেখানকার কেরেং নেটগা জামাতের সেবা করার সৌভাগ্য লাভ করেন। শোক সন্তপ্ত পরিবারে স্ত্রী ছাড়াও 3 সন্তান ও 6 দৌহিত্র রয়েছে তার। তার সহধর্মিনী লিখেছেন, মরহুম একটি স্বপ্ন দেখেছিলেন যাতে তিনি নিজেকে মানুষের ভিড়ে সারিতে দাঁড়ানো অবস্থায় দেখতে পান। স্বপ্নে কাউকে জিজ্ঞেস করেন যে কোন সারিতে দাঁড়াবো, কেউ একজন একটি সারির দিকে ইঙ্গিত করে যাতে এক পবিত্র ব্যক্তি দাঁড়িয়েছিলেন। মরহুম সেই পবিত্র ব্যক্তিকে চিনতে পারেননি। কিছুদিন পর জানা যায় যে তিনি স্বপ্নে যে পবিত্র ব্যক্তিকে দেখেছেন তিনি হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন। এজন্যই মরহুম জামাতের সত্যতা স্বীকার করে বয়াত করেন। তার মেয়ে লিখেছেন, মরহুম বয়াত করার পর স্থানীয় জামাত ছাড়াও স্থানীয় মাজলিস আনসারুল্লাহতে দায়িত্ব পালন করেছেন। বিরোধীদের পক্ষ থেকে জামাতের উপর আক্রমণ এবং হুমকি ধমকি দেওয়া হতো। মরহুম অত্যন্ত বীরত্বের সাথে জামাতের পক্ষ হতে প্রতিরোধ করতেন, অনেক উদার ছিলেন। যখনই কেউ সাহায্যের জন্য অথবা ঋণ গ্রহণের জন্য আসত সবসময় সাহায্য করতেন। তার তৃতীয় মেয়ে লিখেছেন, মরহুম খেলাফতের প্রতি অসাধারণ ভালোবাসা রাখতেন এবং একান্ত আনুগত্য ছিলেন। ইন্দোনেশিয়ার আমির জনাব আব্দুল বাসির সাহেব লেখেন যে মরহুম জামাত ও খেলাফতের প্রতি সুগভীর ভালোবাসা রাখতেন। তিনি বলেন, সেখানকার পশ্চিম জাভার এক শহরে একটি জামাত রয়েছে। জামাতের বিরোধীরা কয়েকবার সেখানে আমাদের মসজিদে আক্রমণ রচনা করে স্থানীয় প্রশাসনকে জামাতের কার্যক্রম উপর বিধি নিষেধ আরোপ করার উপর চাপ দেয়। সে সময় রহমতুল্লাহ সাহেব অত্যন্ত সাহসিকতার সাথে বিরোধী এবং স্থানীয় প্রশাসনের সম্মুখীন হন এবং তাদের আপত্তি খণ্ডন করেন। মরহুমের প্রচেষ্টায় সেখানে এখনও জামাত রয়েছে। আল্লাহ তাআলার ফজলে আর কোনো বিধি নিষেধ আরোপিত হয়নি। আল্লাহ তাআলা তার সাথে ক্ষমা ও কৃপার আচরণ করুন, তার সন্তানদেরও তার পুণ্যসমূহ ধরে রাখার তৌফিক দান করুন। পরবর্তী স্মৃতিচারণ হলো কাশ্মীরের ইয়ারিপুরা নিবাসী আলহাজ আব্দুল হামিদ টাক সাহেবের। তিনি 24 ডিসেম্বর 94 বছর বয়সে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার কৃপায় তিনি ওসিয়তকারী ছিলেন। ইয়ারিপুরা নিবাসী মোহাম্মদ আকরাম টাক সাহেবের পুত্র ছিলেন, যিনি উক্ত এলাকার প্রাথমিক আহমদীদের অন্তর্ভুক্ত। মরহুম অত্যন্ত নেক, পূর্ণ প্রকৃতির, বিশুক, সকলের প্রিয় ভাজন, গম্ভীর অনেক প্রকৃতির বুঝো ছিলেন। দীর্ঘকাল জামাতের সেবা করার তৌফিক লাভ করেছেন। জম্মু ও কাশ্মীরের প্রাদেশিক আমির ছাড়াও জেলা আমির ও নাজম আনসারুল্লাহ হিসাবে দায়িত্ব পালনের তৌফিক পেয়েছেন। স্থানীয় জামাতে স্থানীয় কর্মকর্তা হিসেবেও কাজ করে গেছেন। বছরের পর বছর আঞ্জুমানে তারিখে জদীদ ভারতের অনারারি সদস্য ছিলেন। প্রাদেশিক আমির হিসাবে দায়িত্ব পালনের সময় 1987 সালে কাশ্মীর উপত্যকায় জামাতের পক্ষ থেকে 5 স্কুল স্থাপিত হয়। অনেক মসজিদ ও মিশন হাউস প্রতিষ্ঠার জন্য তিনি নিরলস পরিশ্রম করেছেন। যুবকদের মেধার উদ্দেশ্য সাধন এবং তাদের যোগ্য করে তোলার জন্য অনেক চেষ্টা করতেন আর এই কাজে সর্বদা অগ্রগামী থাকতেন। ইয়ারিপুরা এলাকায় তার সমাজ কল্যাণমূলক কাজের জন্য মানুষের মাঝে তিনি অনেক সম্মানিত ছিলেন। আল্লাহ তাআলা মরহুমের সাথে ক্ষমা ও কৃপার আচরণ করুন, তার পরবর্তী প্রজন্মকে অনেক ও সৎকর্মশীল করুন এবং জামাতের সেবা করার সুযোগ দিন। আমিন।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر